بسم اللہ الرحمن الرحیم. الحمدللہ رب العالمین، والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین، اما بعد. باب ما من جہد شیئا من الاسماء والصفات وقول اللہ تعالی وہم یکفرون بالرحمن قل هو ربی لا الہ الا هو علیہ توکلت وإلیہ متاب. وفی صحیح البخاری قال علی رضی اللہ تعالی عنہ حدث الناس بما یعرفون اتريدون ان يكذب الله ورسوله. وروى عبد الرزاق عن معمر عن ابن طاووس عن ابيه عن ابن عباس رضي الله عنهما انه راى رجلا انتفض لما سمع حديثا عن النبي صلى الله عليه وسلم في الصفات استنكارا لذلك، فقال ما فرق هؤلاء يجدون رقه عند محكمه ويهلكون عند متشابهه. انتهى. ولما سمعت قريش رسول الله صلى الله عليه وسلم يذكر الرحمن انكروا ذلك فانزل الله فيهم وهم يكفرون بالرحمن. مهنا الله समस्त प्रशंसा درود و سلام نازل ہو پیو نبی صلی اللہ علیہ وسلم এর উপর. اللهم صل علیه اللهم بارك علیه. আজকের বিষয়বস্তু হচ্ছে কিতাব তাওহীদে আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কে, এবং তার কোন একটি বা একাধিক যদি কেউ অস্বীকার করে আল্লাহর একটি নাম অথবা একাধিক নাম, একটি গুণ অথবা একাধিক গুণ কেউ যদি অস্বীকার করে তার হুকুম সম্পর্কে, সে কি মুসলিম থাকবে না কাফির হয়ে যাবে এই সম্পর্কে. এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর বেশ কিছু নামও আছে এবং বেশ কিছু গুণও আছে. আল্লাহ ফাকর রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলীও আছে. মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াকাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর বাণী, ওয়াহুম ইয়াকফুরুনা বির রহমান, কাফিররা রহমান নামকে অস্বীকার করত. আল্লাহ পাক বলছেন তারা রহমান নামের সাথে তারা কুফরি করে. এই আয়াত কেন নাজিল হইল? কারণ আরবরা নবী সাল্লামের জামানায়, কুরাইশরা আল্লাহকে আল্লাহ নামটি মানত আল্লাহর, কিন্তু আল্লাহকে রহমান তারা বলতো না, রহমান নাম তারা জানতো না এবং বলতো না. আর কেউ বললে নবী সাল্লামের নবুয়াতের পরে যখন নবী সাল্লাম রহমান নামটি বললেন তখন তারা অবাক হল, ই কেমন কথা, আল্লাহর নাম জীবনে রহমান শুনি, আবার রহমান কোত্থেকে আসলো? তো এরই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হয়, ওহম এক ফুরুন আবির রহমান. আরবের মুশরেকরা, মক্কার মুশরেকরা, কুরাইশরা এবং তাদের অনুসারী যত মুশরিকরা ছিল তারা রহমানকে অস্বীকার করত. এখানে রহমানকে অস্বীকার করত মানে আল্লাহকে অস্বীকার করা বোঝানো হয়নি, এই নামকে রহমান নামটিকে তারা অস্বীকার করত, রহমান নামের সাথে তারা কুফরি করত. কুফরি করা মানে অস্বীকার করা, আর অস্বীকার করাই মানে কুফরি করা. যে ব্যক্তি আল্লাহর দিনের কোনো প্রমাণিত বস্তুকে, বিষয়কে অস্বীকার করবে সেই কাফের. আল্লাহর নাম যে রহমান তা সুপ্রমাণিত, তো আল্লাহর নাম রহমানকে কেউ যদি অস্বীকার করে তো সে হচ্ছে কাফের. তাই আল্লাহ বলছেন ওহম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমান নামটির সাথে তারা কুফরি করেছিল বা রহমান নামকে তারা অস্বীকার করেছিল. কুল হুয়া রব্বি, আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন যে তিনি আমার রব, যিনি রহমান তিনি আমার প্রতিপালক, পালনকর্তা, রব. লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই. আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং তার প্রতি আমি আস্থা ভরসা রাখি. ওয়া ইলাইহি মাতাব, এবং তার কাছেই প্রত্যাবর্তন আমার. ওয়া ইলাইহি মাতাব মানে আমার প্রত্যাবর্তন, আমার ফিরে আসা তার কাছেই, তার দিকেই. এই আয়াতে দুই একটি জিনিস আমরা লক্ষ্য করব। প্রথম হচ্ছে যে আরব মুশরিকরা রহমান নামটি মানত না, এজন্য তারা কোনো কাজকর্ম শুরু করলে, কোনো কিছু লেখা শুরু করলে বলতো বে ইসমেকা আল্লাহুম্মা, মানে আল্লাহর নামটি মানত, তারা কি বলতো বে ইসমেকা আল্লাহুম্মা. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি পত্র লিখছিলেন মুশরিকদের সাথে, তখন সুহাইল বিন আমর নামে একজন কাফের মক্কার মুশরিকদের প্রতিনিধি হিসাবে আসলো, আসার পরে লেখা পড়া শুরু হলো চুক্তিপত্র, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন লিখো বিসমিল্লাহির রহমানির রহিম. তখন সোহেল বলছে হায় বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমি রহমান জানি না, রহমান জানি না, রহমান মানি না. রহমান লেখা চলবে না, কোন মতেই মানতে রাজি না, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে দেব না। তাহলে কি লিখতে হবে? যদি আমাদের সাথে চুক্তি করতে চান তাহলে লিখেন বিসমিকা আল্লাহুম্মা, হে আল্লাহ তোমার নামে শুরু করছি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আমি শুরু করছি, আরম্ভ করছি সেই আল্লাহর নামে যিনি অতি দয়াবান পরম করুণাময়, চলবে না, এটা চলবে না। অস্বীকার করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মেনে, ঠিক আছে, কারণ না মানলে চুক্তি হচ্ছে না। হুদাইবিয়ার সন্ধি করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক অনেকগুলি ক্ষেত্রে কাফেরদের কথা মেনে নিয়েছিলেন, এই জন্যই যে তাতে বড় রহস্য ছিল যে এই সন্ধির মাধ্যমে বড় বিজয় হাসিল হবে, যে বিজয়ের সুসংবাদ আল্লাহ পাক দিয়েছেন যে এই হুদাইবিয়ার সন্ধি হচ্ছে একটি বড় বিজয়। সন্ধির মাধ্যমে যাতায়াত সুবিধা হবে, মুসলিমরা যেখানে কাফেরদের এলাকায় যেতে পারতো না, মুসলিমরা তাদের আত্মীয় স্বজন যে কাফেরগুলি রয়েছে মক্কায় তাদের বাড়িতে ঘরে যেতে পারবে, তাদের এলাকায় যেতে পারবে, গেলে ইসলামের দাওয়াত পৌঁছাবার একটা সুযোগ আসবে। তারপরে কাফেররা ভয় আসতো না মদিনায়, তারাও আসতে পারবে যে আমাদের আত্মীয় স্বজন আছে যাই, বা ব্যবসা বাণিজ্য আছে স্বার্থ আছে যাই, বা ওই এলাকা দিয়ে যায়, আসলে মুসলিমদের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন কোরআনের কথা শোনার একটা সুযোগ আসবে, আর শুনলেই তারা ইসলাম গ্রহণ করবে। সবচেয়ে বড় বিজয় এই বিজয়। সুতরাং আজকেও যদি কোনো অমুসলিম দেশে মুসলিমদের, বিশেষ করে মুসলিম যারা দিন সম্পর্কে জ্ঞানী, দিনের আলেম, দিনের দায়ী, ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান রাখে, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শুধু জ্ঞান রাখা হয় না এবং তার সাথে তারা দিনের দাওয়াত প্রচারে প্রসারে আগ্রহী, তাদের জন্য যদি সুযোগ সুবিধা আল্লাহ খুলে দেয় ওইসব দেশে যাওয়ার, তাহলে ইসলামের এতে ফায়দা রয়েছে, উপকার রয়েছে, তারা সেখানে ইসলামের দাওয়াত দিতে পারে। ওই রকমই অমুসলিমগুলি যদি মুসলিম দেশে আসে এবং এই দেশে, যেই দেশে অমুসলিমগুলি আসছে প্রবাসী হয়ে, সেই দেশের মুসলিমরা যদি সজাগ সচেতন হয় যে তারা যখন এই দেশে আসছে তাদেরকে ইসলামের কিছু জ্ঞান দিয়ে দেব, আল্লাহর দিনের কথা পৌঁছে দেব, তারপরে যদি না মানে কালকে আমাদের জবাবদাহি করবে, তাহলে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করবে। যে আলহামদুলিল্লাহ সৌদি আরবে হচ্ছে, সৌদি আরবে অমুসলিম এসে এমন কোন অমুসলিম নয় যে যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে না, কালেমা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছে না, পম্ফলেট দিয়ে হোক, লিফলেট দিয়ে হোক, ছোট কোন পুস্তিকা পুস্তক দিয়ে হোক, আর কোন ক্যাসেট দিয়ে হোক, বিভিন্ন ভাবে ইসলামের দাওয়াত পৌঁছেছে এবং মুসলিমদের আখলাক, ভালো আখলাক আচরণ দিয়ে হোক, এটাও ইসলামের দাওয়াত। কিন্তু বড় দুঃখের বিষয় যে এক শ্রেণীর মুসলিমরা কাফেরদের মতো নিকৃষ্ট বা নোংরা আচরণের কারণে ভালো করে ইসলামকে ফুটিয়ে তুলতে পারছে না। কাফের নামাজ পড়ে না, মুসলিমে যদি নামাজ না পড়ে হিন্দুর পাশে, খ্রিস্টান ইহুদির পাশে পাশে রাস্তায় বসে থাকে, তাহলে কি করে সে ইসলাম পেশ করবে? ইসলামের দাওয়াত দেয় না সে, ইসলাম থেকে আরো দূরে তাড়িয়ে দিচ্ছে তাহলে অমুসলিমদেরকে। আখলাক চরিত্র বেঈমানি যদি মুসলিম করে তাহলে কি করে অমুসলিমদেরকে আকৃষ্ট করবে? যখন দেখবে ইমানদারি তাদের, ধার্মিকতা, আল্লাহ ভীরুতা, এক পয়সা কারো মেরে খায় না, এক পয়সা কারো বেঈমানি করে না, তারা কোনো ওয়াদা খেলাফি করে না, কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, তারা সৎ অসৎ নয়, চরিত্রবান, তখন এসব কাজকর্ম আখলাক চরিত্র দেখে অমুসলিম ইসলাম গ্রহণ করবে। এটি হচ্ছে ইসলামের দাওয়াত, এটি হচ্ছে বাস্তব আমল ইসলামের দাওয়াত, প্র্যাকটিক্যাল ইসলামের দাওয়াত। তো আমাদেরকে আখলাক চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিতে হবে, এটা বেশি প্রতিক্রিয়া সৃষ্টি করবে অমুসলিমদের উপর। তো এইভাবে তাহলে অমুসলিমদের দেশে যাতায়াতের সুযোগ সুবিধা, দায়ীদের, দিনের খাদেমদের দ্বারা দিনের প্রচারক, তাদের দিন সম্পর্কে যারা জ্ঞানী এবং দিনের প্রচারে আগ্রহী যারা, তাদের, অথবা মুসলিমদের মুসলিম দেশে আসা এবং ইসলামের দাওয়াত দেওয়া, এটি হচ্ছে একটি ভালো সুযোগ, ভালো বিজয় বলা যেতে পারে। যে আল্লাহ পাক কোরআনে বলেছেন হুদাইবিয়ার সন্ধির সময়, তো এই একটি বিষয় যে তারা রহমানকে অস্বীকার করেছিল। আর একটি বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদের রব, কুল হুয়া রব্বি, আল্লাহ পাক আমাদের প্রতিপালক, লালন পালন আমাদের করছেন একমাত্র আল্লাহ পাক। ছোট থেকে বড় করা, মায়ের পেটে নিয়ে আসা, আবার মায়ের পেট থেকে পৃথিবীতে নিয়ে আসা, ভূমিষ্ঠ হওয়া, তারপরে দুর্বল থেকে সবল করা, রিজিকের ব্যবস্থা দেওয়া, জ্ঞান দান করা, কাজকর্মের আপনার হুঁশ দিশে দেওয়া, সমস্ত কিছু আল্লাহর নিয়ামত। এ হচ্ছে রব, রবের অর্থ তিনি সবকিছু করেন। যখন সবকিছুই তিনি করলেন, মায়ের পেটে আল্লাহ পাক আমাকে আপনাকে পৌঁছালেন, আবার সেখানে আল্লাহ পাক রূপ দান করে সাওয়ারাকুম আহসানা সোয়ারাকুম, আল্লাহ বলছেন তোমাদের ছবি অঙ্কন করলেন, রক্তের উপর আল্লাহ পাক ছবি অঙ্কন করলেন, সুন্দর ছবি অঙ্কন করলেন, মাথা মাথার জায়গায়, চোখ চোখের জায়গায়, হাত হাতের জায়গায়, পা পায়ের জায়গায়, কত সুন্দর। তারপর আল্লাহ পাক বের করে নিয়ে আসলেন পৃথিবীতে, কত দুর্বল অসহায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শক্তিশালী করলেন, বিদ্যা দিলেন, ক্ষমতা দিলেন। তারপরে যখন সাবালক হলে, 15 বছরের, রক্ত একটু গরম হইল, শরীরে শক্তি আসলো, যৌবন আসলো তখন নামাজ ছেড়ে দিলে, তখন কবর মাজারে গিয়ে সেজদা করা শুরু করলে, কত বড় তুমি নাশুকর, কত বড় তুমি অকৃতজ্ঞ। তাই আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, রব যখন আল্লাহ পাক, রহমান যখন রব, সুতরাং একমাত্র ইবাদতের হকদারও তিনি। লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই, ইবাদত বন্দেগী একমাত্র তার করবে, সুতরাং সেজদা তাকে করবে, নামাজ তার জন্য পড়বে, আদেশ নিষেধ তার মেনে চলবে, বিধান তার মানবে, কোরআনি বিধান বাস্তবায়ন করবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন। ইবাদত বন্দেগীর একটি ইবাদত হচ্ছে তাওয়াক্কুল, আস্থা ভরসা, সুতরাং আস্থা রাখবে একমাত্র তার উপর। যখন রব তিনি, লালন পালনকারী তিনি, প্রতিপালক তিনি, তখন আস্থা ভরসা রাখবে একমাত্র কার উপর, আল্লাহর উপর, তাবিজের উপর নয়। তাবিজ বাঁধা শুরু করলো, মা দিয়ে দিল তাবিজ, আর কেউ দিয়ে দিল তাবিজ, হাতে বালা, হ্যাঁ, কোমরে তাগা, গাড়িতে জমিতে নকশা, কোরআনের নকশা তৈরি করে, এসবের ভরসা করবে না, এসব শিরক। তাওয়াক্কল ভরসা করবে একমাত্র আল্লাহর উপর, আলাইহি তাওয়াক্কাল তো, সুতরাং একজন মুমিন একমাত্র আল্লাহর উপর ভরসা করে, এ কথার ঘোষণা করবে, একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করি। রুজি রোজগারের ক্ষেত্রে চাকরির উপর ভরসা করে না, মদির ম্যানেজার বসের উপর ভরসা করে না, যে তাকে রাজি না রাখতে পারলে আমার সমস্যা, আল্লাহ রাজি হোক আর না হোক, মানুষকে রাজি করতে পারলে আমি সুখী, আমার চাকরি ঠিক আছে না, আলাইহি তাওয়াক্কাল তো, আল্লাহর উপর একমাত্র ভরসা রাখবে, এবং ফির আল্লাহমুখী হবে, এলেই হেমতাম, আল্লাহমুখী হবে, দুনিয়ামুখী হবে না, পয়সার গোলাম হবে না, চাকরির গোলাম হবে না, বিবির গোলাম হবে না, যে বিবির জন্য দাঁড়িয়ে রাখতে পারছি না, বিবির চাপে ঘরে টিভি নিয়ে আসতে হলো, ডিশ লাগাইতে হলো, বিবির চাপে মা বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, মা বাবার সাথে থাকতে পারলাম না, তাদেরকে খুশি করতে পারলাম না, তাদেরকে টাকা দিতে পারি না, কেন, টাকা দিলে সমস্যা সৃষ্টি করে স্ত্রী, না তাহলে তুমি বিবিমুখী, স্ত্রীমুখী, পয়সামুখী, দুনিয়ামুখী, পেটের জন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জুয়া খেলা, থাইল্যান্ডি খেলা, এসব শুরু করলেন, দুনিয়ামুখী, ওয়াইলাই হে মাতাব, না আল্লাহর দিকে ফিরে আসবে তুমি। তাহলে মুসলিম যেহেতু তার রব আল্লাহ, সুতরাং সমস্ত ইবাদত বন্দেগী তার আল্লাহর জন্য, আর সমস্ত ইবাদত বন্দেগীর একটি ইবাদত হচ্ছে ভরসা করা, সুতরাং একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবে, ফিরে আসবে একমাত্র আল্লাহর দিকে, ভুল ত্রুটি হলে ভুল ত্রুটি মাফকারী মার্জনাকারী একমাত্র আল্লাহ, সুতরাং তওবা করবে একমাত্র আল্লাহর দরবারে। অফি সহিহুল বুখারী, সহিহ বুখারীর হাদিসে রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হাদদসুন নাস বিমা ইয়ারিফুনা, মানুষের সামনে বর্ণনা করো এমন কথা যা তারা জানে, যা তারা উপলব্ধি করতে পারে, যা যা জানে, যদি অনুবাদ করি তাহলে অস্পষ্টতা আছে, তাতে কথাটি অস্পষ্ট, যদি এইরকম অর্থ করি বেমা ইয়ারিফুন মানে যে মানুষকে সে কথাই বয়ান করো, বর্ণনা করো মানুষের সামনে যা তারা জানে, তাহলে এতে কোনো উপকার আছে? ভাই আপনি নামাজ শুদ্ধ পড়তে জানেন, তা আবার নামাজ যদি বয়ান করি তাহলে কোনো লাভ আছে? এটাকে আরবিতে বলে তাহসিল হাসিল, মানে যা আপনার কাছে হাসিল অর্জিত তাই আবার দেওয়া, লাভ আছে কিছু? আছেই তো আপনার কাছে, আপনার কাছে জুব্বা আছে মাশাআল্লাহ, আবার জুব্বাই দিচ্ছি, লাভ নেই, টুপি দিতে হবে, টুপি নেই তাহলে, তাই কি না, পায়জামা আছে আর গেঞ্জি পরে আছেন, জুব্বা নাই, শার্ট নেই, শার্টের প্রয়োজন আছে, গেঞ্জি আছে, পায়জামা আছে, আর একটা পায়জামা এনে দিচ্ছেন, লাভ আছে, যেটার প্রয়োজন সেটা দিতে হবে। তাহলে এর অর্থ এই নয় যে যেটা জানে সেটাই শিখাও মানুষকে, আচ্ছা যেটা জানো সেটাই যদি শেখান তাহলে বৃদ্ধি কি করে হবে, এলেম বাড়বে কি করে, ওখানে থেকে যাবে যেখানে আছে। তাহলে এই কথাটুকু যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার হাদিস, এই জন্য বলা হয় না সাহাবায়ে কেরাম রক্তিকে, যদিও মওকুফ হাদিস বলে এগুলোকে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমল এবং অনুমোদনকে হাদিস বলা হয়। সাহাবায়ে কেরামদের উক্তি যদি হয় তাহলে তাকে মুহাদ্দিসিনরা সূক্ষ্ম ভাষায় আসার বলেছেন, যদি হাদিস বলা যেতে পারে কিন্তু বলতে হয় মওকুফ হাদিস, অর্থাৎ সাহাবায়ে কেরামদের উক্তি বা সাহাবায়ে কেরামদের আমল। তো সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মানুষকে সেই কথাগুলি বর্ণনা করবে যা তারা বুঝে, আরাফা মানে জানেও হয়, তাহলে যা তারা জানে মানে যা অলরেডি জানে তা বয়ান করবে, এই কথা অর্থ নয়, আসলে এ অর্থ ভুল। তাহলে অর্থ কি, সঠিক অর্থ মানুষকে এমন কথা বর্ণনা করো, মানুষের সামনে এমন কথা পেশ করো যা মানুষ উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, মানুষের এই ব্রেনে ধরে। তাহলে চাষির সামনে চাষি যেমন কথা বুঝতে পারবে তেমন কথা বর্ণনা করো, প্রাইমারি পাস মানুষ আর তার সামনে যদি এমএ পাস করা লোকের মতো কথাবার্তা বলে, ওই রকম যদি প্রযুক্তির কথা, সায়েন্সের কথা, আর ওইরকম সূক্ষ্ম কথা বয়ান করেন তো বুঝবে কিছু, ম্যাথমেটিক্স এর কথা, হ্যাঁ ভগ্নাংশের কথা, ওইসব যদি বয়ান করে কিছু বুঝবে? কিছুই বুঝবেন না। এই জন্য অনেক বক্তারাই গিয়ে হয়তো একেবারে পল্লীগ্রামে গেছে বক্তব্য করতে, আর মনে করে যে আমি তো হচ্ছি কলেজ ইউনিভার্সিটির প্রফেসর, ভার্সিটির লোক, সুতরাং আমার বয়ান আমার বক্তব্য এরকমই হবে, কিছুই বুঝলো না, এলাকার মানুষ কিছুই বুঝলো না। কিন্তু এক সেই না, আমাদের দেশের বাজারি বক্তা আছে যেগুলি, মানে মার্কেটে যেগুলি খুব বেশি চলে বক্তা, সুর করতে জানে, বাস সুর, ও কি বলছে শুরু করে দিল কিচ্ছা, আর কিছু নাই, কোনো যুক্তিও নাই, কোনো দলিল প্রমাণ নাই, ভাইরা আমার এই যে চলছে, চাষি লোক ঠিক শুনছে, খুব খুশি চাষি লোক, আছে বক্তা কিন্তু খুব ভালো লাগলো, ঠিক না, খুব ভালো লাগলো, এইরকম বক্তা কোনোদিন দেখিনি, আর এরকম বক্তব্য কোনদিন শুনিও নি, আর সুরটাই বুঝে যেহেতু মূর্খ চাষিরা, তার মানে এই নাই যে যখন পল্লীগ্রামে কোন দায়ী যাবেন, কোন আলেম যাবেন, তখন সুর করা শুরু করবেন, আর শুধু সুর শুনিয়ে চলে আসবেন, আর কিস্তা শুনিয়ে, মুসা আলাইহিস সালাম কিস্তা শুরু করলেন, আর তাতে কি শিক্ষণীয় ব্যাপার, কি শিখতে পারলেন, তা কিছুই বয়ান করলেন, হ্যাঁ কিস্তা বয়ান করেন কিন্তু কোরআনের মতো, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করেছেন কিন্তু শুধু ঘটনা বয়ান করেনি, ঘটনা থেকে কি শিখতে পারলেন, কি পেলেন আপনি এই ঘটনা থেকে, এটা হচ্ছে কোরআনের উদ্দেশ্য। আর আমাদের দেশের অধিকাংশ বক্তাদের অবস্থা শুধু কিস্তা বয়ান করা, কিস্তা থেকে কি শিখলেন তা কিছুই জানলেন না, কোরআন এইভাবে কোনোদিন কিস্তা বয়ান করেনি, যেখানে কিস্তা বয়ান করা হয়েছে, ঘটনা বয়ান করা হয়েছে, সত্য ঘটনা প্রথম কথা, কাল্পনিক ঘটনা নয়, আর বক্তারা অনেকে কাল্পনিক ঘটনা বয়ান করে। দুই নম্বর কথা, সত্য ঘটনা শুধু ঘটনা হিসেবে বয়ান করে না, ঘটনা থেকে জানলেন কি, ইউসুফ আলাইহিস সালাম তার সৎ ভাইয়েরা করতে কি চেয়েছিল আর আল্লাহ কি করলেন, এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। আল্লাহ যদি কিছু করতে চান, পৃথিবীর সারা পৃথিবী একদিকে কিছুই করতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, এটা শিখতে পারলাম। মূসা আলাইহিস সালাম সম্পর্কে তাই, সেই জামানার সমস্ত শিশুদেরকে খুন করতো ফেরাউন, কিন্তু ফেরাউনের বাড়িতে থেকেও মূসাকে খুন করতে পারলো না, বরং নিজেই লালন পালন করলো। তারপরে এতদিন ধরে বড় হলো, অনেক তর্ক বিতর্ক হইলো দিন নিয়ে, ইসলাম নিয়ে অনেক কিছু, কিন্তু কখনো মারার ক্ষমতাও হইলো না, তারপরে যেই দিন মারতে গেল সেদিন নিজেই ধ্বংস হইল ফেরাউন, ঠিক না। এই ঘটনা আমি পুরো বয়ান করলাম না, কিন্তু শিক্ষার যে পয়েন্টগুলি কিছু পয়েন্ট আছে আপনাদের ব্রেনে দিলাম, বুঝতে পারলেন, হ্যাঁ হ্যাঁ এই সব শিক্ষা আছে। তাহলে যদি আমার কোনো শত্রু, আমি নাই পথে আছি, আমার শত্রুতা করে কিছুই করতে পারবে না, যেমন মূসা আলাইহিস সালামের ফেরাউন শত্রু কিছুই করতে পারেনি, শিখতে পারলাম এটা। আমি যদি সৎ পথে, হক পথে, আল্লাহর পথে থাকি, তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে গেলে আমার কিছুই করতে পারবে না, এটা শিখতে পারলাম। মূসা আলাইহিস সালাম আল্লাহর পথে ছিলাম, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, এটা শিখতে পারলাম, কিন্তু আমি আল্লাহর পথে আছি কিনা এটা দেখার বিষয়, আমি নামাজের উপর আছি কিনা এটা দেখার বিষয়, আমি পাপ থেকে বেঁচে আছি কিনা এটা দেখার বিষয়, আমাকে এটা করতে হবে, এগুলি শিখতে পারলাম। তাহলে কিস্সা কাহিনী সত্য বয়ান করতে হবে, কাল্পনিক নয়, মিথ্যা ঘটনা নয়, আর বাড়াবাড়ি কথাবার্তা নয়, আর সত্য ঘটনা থেকে কি জানতে পারলাম, আমরা আমাদের জীবনে কি নিতে পারি এই ঘটনা থেকে, এটা হচ্ছে আসল শিক্ষার বিষয়। আসল কথার দিকে ফিরে আসি, যে মানুষকে এমন কথা বর্ণনা করবে, হ্যাঁ এর মধ্যে পড়ে বাংলাদেশের আরবি খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবা, সব রকমের খুতবা হচ্ছে আরবিতে, জলসার ওয়াজ মাহফিলের বক্তব্য হবে বাংলায়, আর বাকি যতগুলি ধর্মীয় খুতবা যেগুলি শুনতে মানুষ বাধ্য আছে, বাধ্যতামূলক বসে আছে জুমার মসজিদে, বাধ্যতামূলক বসে আছে খুতবায়, ঠিক না, যে ফাসেক নামাজ পছন্দ করে তাকেও বসতে হচ্ছে, জুমা পড়া মুসলমান শুধু, ঈদ পড়া শুধু মুসলমান নেতা, এমন বড় নেতা যে জুমাও পড়ে না, সে জুমাতেও জাগে না ও, কিন্তু ঈদ পড়ে, বাধ্য ঈদের খুতবা শুনতে, ঠিক না। ঈদের খুতবা যদি আরবিতে হয় তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মিনিস্টার, এমপি কি বুঝবে যে বছরে একবার ঈদের খুতবা শুনে তাও আরবিতে, তাহলে ইসলাম সম্পর্কে তার কানে কোনো কথাই গেল না, কিছু জানতে পারলো না। কিন্তু যদি বাংলা ভাষায় বাঙালি মন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, বাঙালি নেতাদের জন্য, এমপির জন্য যদি ঈদের খুতবাটা বাংলাই হইতো, জুমার খুতবাটা বাংলাই হইতো, তাহলে কমপক্ষে সপ্তাহে, বছরে এক দুটো তো ইসলামিক বক্তব্য শুনতো, কোনোদিন জলসাওয়াজ মাহফিলে তো তারা যাবে না, আর নিজের বাড়ি তো ইসলামের কিছু শোনার বা পড়ার কেন কোনো পরিবেশ নাই, তারা সেখানে রাখেনি, তাহলে জানবে কেমন করে ইসলাম সম্পর্কে তারা। তাহলে এই বাধা সৃষ্টি কে করেছে, এই বিদাতি মোল্লারা, যারা আরবিতে জুমার খুতবা বাধ্য করেছে, আরবিতে ঈদের খুতবা বাধ্য করেছে। খুতবা মানে সম্বোধন করা মানুষকে, খুতবা মানে খেতাব করা, উর্দুতে খেতাব করা বলা হয়, হ্যাঁ মানে খেতাব কি, মানে আমি বক্তব্য করলাম, তো বক্তব্য কি, বাঙালিদেরকে আরবিতে বক্তব্য, এর নাম বক্তব্য হইল, আর সেটাও যুগোপযোগী নয়, 50-60 বছর, 80 বছর, 100 বছর আগের লিখা, হ্যাঁ গদবদা কিছু লিখা আছে সেগুলি কথা, রোগ একরকমের আর চিকিৎসার একরকমের,
অযৌক্তিক। তো হাদিসুন্নাস মানুষের সামনে বয়ান করো যা তারা বুঝে, বাংলা ভাষা বুঝে জনসাধারণ, আর আরবিতে খুতবা দিবে, অযৌক্তিক। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা এখানে ফিট করা যেতে পারে যে মানুষ যা বুঝে উপলব্ধি করে তা মানুষের সামনে বয়ান করো, বাংলা ভাষা বুঝে বাংলা ভাষায় খুতবা দাও, বাংলা ভাষা বুঝে বাংলা ভাষায় খুতবা দাও, জুমার খুতবা দাও। হাদিসুন্নাস বিমা ইয়ারিফুন, এইরকম বেশ কিছু আল্লাহ সম্পর্কে, আল্লাহর গুণাবলী সম্পর্কে বেশ কিছু সূক্ষ্ম কথা আছে। সাধারণ শিক্ষিত লোকেরা ওই সূক্ষ্ম কথাগুলি বুঝবে না, তাহলে অত ডিপলি আলোচনার কোনো প্রয়োজন নেই, অত গভীর ভাবে আলোচনা করে বোঝাবার দরকার নেই। মোটামুটি আল্লাহর সম্পর্কে যদি এইরকম ইমান থাকে যে আল্লাহর যেগুলি নাম আছে আমি বিশ্বাস করি, একজন আমি চাষি মানুষ, মূর্খ মানুষ, নিরক্ষর, আমি সাইন টাইন করতে জানি, টিপ সই দেওয়া মানুষ, হ্যাঁ আমি ছোটখাটো ব্যবসায়ী, আমি দিন সম্পর্কে তেমন জ্ঞান রাখি না, সুতরাং আমি আল্লাহর যতটি নাম আছে বিশ্বাস করি, আল্লাহর যেসব ভালো ভালো গুণ আছে সেগুলি আমি বিশ্বাস করি, আর কোরআন হাদিসে যা আছে তা আমি মানি বিশ্বাস করি, অর্থ বুঝি আর না বুঝি, তাহলে সে মুসলিম, সে হচ্ছে মুসলিম মুমিন। কিন্তু এমন কিছু গভীর কথা বলে দিলাম প্রথম খানেই, সে বুঝলো না, হতে পারে অস্বীকার করে দিতে পারে, প্রথম খানে বলেছি। কিন্তু এই জন্য বলেছি যে ওই চাষি যদি বারবার করে শিখতে আসে, ধরেন আসছে, সে চাষি মানুষ, মূর্খ মানুষ, নিরক্ষর মানুষ, প্রাইমারি পড়া মানুষ, কিন্তু প্রতি সপ্তাহে আসছে, একদিন হোক আর দুই দিন হোক সে আসছে শিখছে, তাহলে কি ওখানে রেখে দেবেন না, তার শিক্ষা বাড়াবেন, বাড়াবেন না? একটা ছেলে যদি প্রাইমারি মাশাআল্লাহ ক্লাস ফোর ফাইভ পড়ে নিল, তাহলে সিক্সে গেলে তার সিলেবাস বাড়াবে না, আবার নতুন কথা পড়াবে না? অবশ্যই পড়াবে। তাহলে একজন মূর্খ মানুষ যদি শিখতে আসে, তাহলে ধীরে 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 তার বিদ্যা বাড়াইতে হবে, অতিরিক্ত কিছু দিতে হবে। আর যদি ওখানে থেকে যায় প্রথম দিন, প্রথম দিনে সবকিছু দেব না, কেন প্রথম দিনে সবকিছু দিয়ে দিলে লোড বেশি হয়ে গেলে বাস্ট হয়ে যাবে, আছাড় খেয়ে পড়ে যাবে, যে যা ছিল তাও গেল আর সে নিজেও গেল। প্রথম দিনে দেব না এত গভীর কথাবার্তা, কিন্তু সময় হলে দিতে হবে। যেমন উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন রাতের তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন যে বান্দারা যদি আমার কাছে দোয়া করো তোমাদের দোয়া শুনবো, আমাকে যদি ডাকো তোমাদের ডাকে সাড়া দেব, হ্যাঁ তোমাদের কথা শুনবো, তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ নিকটবর্তী হয়ে যান, হাদিস সহিহ হাদিস, ঠিক না, সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু একজন একেবারে মূর্খ ব্যক্তিকে প্রথম দিনেই এটা দিলেন, প্রথম দিনে যদি দেন তাহলে সম্ভাবনা আছে তার বিভ্রান্তির, তাহলে তাকে মৌলিক জ্ঞানগুলি প্রথম দিতে হবে যে আল্লাহর নাম সত্য, আল্লাহর গুণাবলী সত্য। কোরআন হাদিসে আল্লাহর নাম গুণাবলী যেগুলি আছে, আল্লাহর প্রথম আসমানে আসা এই গুণ হাদিসে বর্ণনা করা হয়েছে। এই যখন মৌলিক জ্ঞান থাকবে, তারপরে যখন বেশ কিছুদিন আসছে তখন এই হাদিস যদি শুনে এবং হাদিসটা সঠিক ব্যাখ্যা দেওয়া হয় তাহলে সে বুঝতে পারবে। আর যদি শুধু হাদিসটা শুনে নেয়, হাদিসটাই পড়লো আর কোনো ওস্তাদ ধরল না, ভালো আলেমের কাছ থেকে ব্যাখ্যা শুনল না, তাহলে সাধারণ মানুষ, মূর্খ মানুষ ওই রকমই বুঝবে। কি বুঝবে? আল্লাহ পাক যখন প্রথম আসমানে নেমে চলে আসেন, তার মানে তাহলে আল্লাহর আরশ কুরসি খালি হয়ে যায়, আল্লাহ তাহলে সাত আসমান থেকে, সাত আসমানের ওপরে যা আছেন ওখান থেকে চলে আসে, আল্লাহর আসা আর যাওয়াকে মানুষের সাথে তুলনা করে দিল সেই ব্যক্তি, তাহলে কুফরি করল। এটি হচ্ছে কুফর, মানুষের সাথে আল্লাহ পাককে তুলনা করা কুফর। কিন্তু এতদূর সে বুঝে না, সূক্ষ্ম কথা বুঝে না, সে যেন প্রথম দিকে এত ভিতরে না গিয়ে আল্লাহ পাকের নাম যেগুলি কোরআন হাদিসে আছে সেগুলি মানতে হবে, আল্লাহ পাকের গুণাবলী যেগুলি কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি মানতে হবে, ব্যাস এতটুকু যথেষ্ট। বিস্তারিত যদি না জানে, জানার জরুরি নয়, আল্লাহর হাতের কথা, আল্লাহর কদমের কথা, আল্লাহ পাকের চেহারার কথা, আল্লাহ পাকের চক্ষুর কথা নাও জানে কোনো অসুবিধা নেই, কিন্তু সে মৌলিক বিষয় ইমানদার, সে আল্লাহ যদি কোরআনে বলে থাকে আমি বিশ্বাস করি, রাসূলুল্লাহ যদি হাদিসে বলে থাকে আমি বিশ্বাস করি, সে মুসলিম। কিন্তু যদি আমার অস্বীকার করে দেয়, বলা হইল যে আল্লাহ বলছেন ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, ওয়াজহু রাব্বিকা ওয়াজহুন মানে চেহারা আরবি ভাষায়, আর রব মানে রব, রবের চেহারা বলছেন, আমি এটা মানি না, তাহলে কাফের, বুঝতে পেরেছেন? তাহলে প্রথম খানে তাদেরকে মৌলিক জ্ঞান দিতে হবে, আর এতটুকুর প্রতি যদি ইমান রাখে তাহলে একে বলা হচ্ছে প্রাকৃতিক ইমান, ফিতরাত, যে ফিতরাতের উপর মানুষের জন্ম হয়েছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই ফিতরাতের উপর থাকে। আর যদি অস্বীকার না করে, আমি মানি কোরআন হাদিসে যা আছে আমি মানি, আল্লাহ এবং রসুল যা বলেছেন আমি চোখ বন্ধ করে মানি, ওহির কথা আমি মানি, তাহলে সে মুমিন। আর যদি ওহির একটি কথা অস্বীকার করে তাহলে সব কিছুর সাথে কুফরি করলো সে। এই এই ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু যাদের মধ্যে যোগ্যতা আছে, ধীরে ধীরে যোগ্যতা বাড়ছে মাশাআল্লাহ, তাহলে জ্ঞান দিতে হবে। যে কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা, বিয়াদিহি যার হাতে, তাহলে ইয়াদ মানে হাত, তাহলে এটা জ্ঞান দিতে হবে, কিন্তু ধীরে 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 অল্প অল্প করে দিতে হবে। যেমন যেমন যোগ্যতা বাড়ছে শিক্ষাগত, তেমন তেমন তাকে জ্ঞান দিতে হবে। এই উদ্দেশ্যে এই কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর উদ্দেশ্য এই নয় যে যতটুকু জানে ওখানে মূর্খ করে রেখে দাও, কিছুই শিখাবে না, একবার অন্ধ করে রেখে দাও, আর বলো যে কোরআন হাদিস আল্লাহ রসুলের কথা বুঝাই যাবে না। যেমন বিদাতিরা বলে কোরআন হাদিসের কথা আর কি বোঝা যায়, এগুলো বোঝা যাবে না। তার কার কথা বোঝা যাবে? হুজুরের কথা বোঝা যাবে, পীরের কথা বোঝা যাবে, মুরব্বির কথা বোঝা যাবে, মানুষের কথা বোঝা যাবে, কিন্তু আল্লাহ এবং রসুলের কথা বোঝা যাবে না। এর মানে এই হয় যে মানুষ বেশি ভালো করে বুঝাতে পারে, আল্লাহ এবং রসুল ভালো করে বুঝাতে পারেননি, তাদের বাক শক্তি দুর্বল ছিল। আউযুবিল্লাহ, ই আরাক কুফরি, এইরকম কথা বলা যে কুফরি, এটা টের পায় না বিদাতি মোল্লারা। যার ফলে বলে কোরআন হাদিসের কথা অত সহজ নাকি, কোরআন হাদিস বোঝা যাবে না। কি বোঝা যাবে? মাসলা মাসা ফেকার কিতাব পড়ো, ফেকা বোঝা যাবে, হুজুরদের কথা পড়ো, ওগুলো বোঝা যাবে, ফাজাইল আমল বোঝা যাবে, বেহেস্তে জেওয়ার বোঝা যাবে, কিন্তু সহিহ বুখারি বোঝা যাবে না, কোরআনের তাফসীর বোঝা যাবে না। এইরকম কথা যদি বলে তো যেন সে এই কথাই বললো যে আল্লাহ এবং রসুলের বাক শক্তি দুর্বল, তাই অত সুন্দর করে বুঝাতে পারেনি, আর ফাজাইল আমল আল্লাহ সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছে, বেহেস্তে জেওয়ার আল্লাহ ফেকার মাসলা মাসা সুন্দর করে বুঝিয়ে দিতে পেরেছে। সাবধান, যে কোনো কথা দিন সম্পর্কে বলতে হলে একটু চিন্তা করে বলতে হয়, বলছি কি? তাহলে বলছেন যে মানুষ যতটা বোঝার যোগ্যতা রাখে ততটা তাকে বোঝাও। যদি ব্যক্তিগত, এখানে সাধারণ আলোচনা হচ্ছে, সাধারণ আলোচনা অনেক সময় কিছু ডিপ কথাবার্তা চলে আসছে, কিন্তু এর মধ্যে জানছি যে দশজন হয়তো আছে এরকম শতকরা দশজন যারা একেবারে নিম্ন শ্রেণীর, প্রাইমারি শ্রেণীর, তাহলে তাদের হয়তো খেয়াল রাখাও যাচ্ছে না পুরোপুরি। আর কিছু আছেন একেবারে মাশাআল্লাহ এম এ পাস, মাস্টার ডিগ্রি করা, তাদের খেয়াল রেখে যদি কথাবার্তা বলা হয়, বা দীর্ঘদিন 5 বছর 7 বছর 10 বছরের এখানে ছাত্র, এখানে ইসলামিক সেন্টার আসার লোক, তাদের যদি খেয়াল রেখে কথা বলি তাহলে অধিকাংশরা বুঝবে না, শতকরা 80 জন বুঝবে না। তাহলে আমাকে কি করতে হবে? বেশি লোক থাকলে মধ্যপন্থা অবলম্বন করতে হবে, এবং এমন করে বুঝাবার চেষ্টা করতে হবে যে মাঝে মাঝে এমন কথা হচ্ছে, সাধারণ ওই যারা 10 জন আছে শতকরা একেবারে নিরক্ষর, তারাও বুঝে আমার কথা, তারাও বুঝে আসল বিষয়টিকে বুঝে নেওয়ার চেষ্টা করে এবং বুঝে নিতে পারে। আর উচ্চ শিক্ষিত যারা, তার জন্য 2-4টা কথা এমন দিলাম, তারা যে ওইটিকে ধরলো, বাকি হয়তো লোকেরা ধরতে পারলো না, এরকম কিছু কথা যাতে হয়। আর মধ্যম কথাবার্তা হবে। ভাষার দিক দিয়ে বাংলা ভাষা এমন সাহিত্যিক ভাষা নয় যে যেই ভাষা অধিকাংশ লোক বুঝতে পারছে না, এইরকম বক্তব্য হওয়া উচিত নয়। যেমন বিষয়বস্তুর ক্ষেত্রে তেমন ভাষার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এখানে যারা বেশি শিক্ষিত তারা ও এইগুলো কথা তো অনেক আগেও পড়েছি, না এই কথা অনুভব করলে হবে না, আপনার রিভাইজ হচ্ছে বেশ কিছু কথা, কারণ অধিকাংশ লোকের খেয়াল রাখা হচ্ছে, অধিকাংশ ভাইদের কথা খেয়াল রাখা হচ্ছে যে তারা জানেন না এগুলি কথা, সুতরাং তাদের দিকে খেয়াল করে কথাগুলি বলা হচ্ছে। যদি আপনাকে মনে হচ্ছে যে আমি শতকরা 50% আমি বুঝতে আগেই জানা আছে আমার, বা 60-70% আমার জানা আছে, বেশ কিছু কথা নতুন হচ্ছে, তাতেই আপনার বৃদ্ধি হলো, আর আগের কথাটি রিভাইজ হলে যেগুলি আগে থেকে জানা আছে। আর অনেকের আছে একেবারে জিরো থেকে শুরু করেছে সে, কিন্তু যখন একজন দুজন নিয়ে আলোচনা শুরু করব, হ্যাঁ তখন আপনাকে খেয়াল রাখতে হবে। একজন আমার কাছে দিন সম্পর্কে জানতে এসেছে, ইসলাম সম্পর্কে জানতে এসেছে, আল্লাহর নাম সিফাত সম্পর্কে, গুণাবলী সম্পর্কে জানতে এসেছে, সেই ব্যক্তি প্রাইমারি বা চাষি মানুষ, তাহলে তাকে তার মতো কথা বলে বুঝাইতে হবে। একজন মানুষ এসে একবার ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্স বিজ্ঞান সময় ভালো জ্ঞান রাখে, তখন তাকে বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করতে হবে, যদি যোগ্যতা থাকে তাহলে। এটি হচ্ছে ইসলামী দাওয়াতের তরিকা, বা ইসলামের কথা মানুষকে পৌঁছাবার তরিকা। বলছেন যে তোমরা কি চাও, আতুরিদুনা আইয়ুকাযযাব আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হোক, মিথ্যা মনে করা হোক? কারণ এমন এমন কথা যদি বলো যেগুলি তাদের ব্রেনে ধরছে না, এগুলো কথা ঠিক নয়, কিছুই বুঝলাম না কি বলছে না বলছে, এটা ঠিক নয় এইসব কথাবার্তা, এইরকম যাতে না হয়। সুতরাং এমন ব্যক্তি, মূর্খ অশিক্ষিত ব্যক্তি যদি আসে তো ওকে অশিক্ষিতর মতো করে বোঝা, তাকে ফজিলতের কথা বলো, তাকে ভয়ভীতির কথা বলো, জান্নাতের কথা জাহান্নামের কথা বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, জাত সিফাত সম্পর্কে মোটামুটি কথাবার্তা বলো, এত গভীর কথাবার্তা নয়, যথেষ্ট। কিন্তু একজন শিক্ষিত বা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান আছে তাহলে তার সাথে সেইরকম কথাবার্তা বলতে হবে। বা একজন বিদাতপন্থী, বিদাতপন্থী আলেম, তার বিদাতি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান আছে তার, তাহলে তাকে ওই বিদাতগুলি খণ্ডন করার জন্য বেশ কিছু কথাবার্তা আছে যেগুলি সাধারণ সমাজে বলার কোনো যুক্তি রাখে না, কিন্তু তাদেরকে বলা উচিত আছে, তাদেরকে বলার প্রয়োজন আছে। এক কথায় মানুষকে যখন দিনের কথা বলতে হবে তখন কার সাথে কথা বলছেন তার দিকে খেয়াল রেখে কথা বলতে হবে। সে আপনার কথাগুলি গ্রহণ করার মতো যোগ্যতা রাখে কিনা এইরকম খেয়াল রেখেই কথা বলতে হবে। আপনার একটা সাধারণ উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, আপনারা প্রত্যেকে নিজ নিজ গ্রামে যাবেন, মনে করবেন যে ইসলাম থেকে সম্পর্কে আমি ভালো শিখে এসেছি, আর গ্রামে গিয়ে আপনি দেখলেন যে বহু রোগ, শিরক মাজার বিদাত থেকে শুরু করে যত রকমের পাপ আছে, তার মধ্যে ছোটখাটো কিছু বিদাতও আছে। আপনার যদি ইসলাম সম্পর্কে ভালো ধারণা না থাকে বা কেমন করে মানুষকে শিক্ষা দিতে হবে এই সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, তাহলে আপনি ওই ছোট্ট মাসলা উঠিয়ে দিয়ে ঝামেলায় ফাঁসিয়ে দিবেন লোকজনকে। বড় বড় শির কুবরি থেকে গেল আর ছোট মাসলায় মানুষকে ফাঁসিয়ে দিলেন আর হইচই শুরু করলো। এর একটি উদাহরণ দিচ্ছি, গত বছর রমজান মাসে ভারত থেকে একজন টেলিফোন করছে, এখান থেকে দমন থেকে গেছে, বলছে যে আমার গ্রামের লোকের সাথে লড়াই ঝগড়া শুরু হয়েছে। কি নিয়ে? বলছে যে ইফতারির সময় সবাই দোয়া করছিল, সম্মিলিত দোয়া করছিল, তো আমি দোয়া করতে নিষেধ করেছি। কেমন করে? বলছে আমি বলেছি বিদাত, এই বলেছি, তখন একবারে মারপিট শুরু হয়ে গেছে। এটি আপনার মূর্খতা, ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মূর্খতা। অথচ ওই বিদাতি সমাজ যারা সম্মিলিত দোয়া করছে, মোনাজাত করছে ইফতারির সময়, তারা কবর মাজারে সিজদাও করছে, তারা নামাজ পড়ে না, জুমা পড়া মুসলমান না ঈদ পড়া মুসলমান, যাদের বাড়িতে পর্দা নেই, যারা তৌহিদ উলুহিয়াত রুবুবিয়াত কিছুই বুঝে না, যারা সুন্নত কি বিদাত কি কিছুই বুঝে না, তৌহিদ কি শিরক কি তাই বুঝে না। শিরক মানে হিন্দুরা যা করে শিরক, আর মুসলিম যা করে তৌহিদ। সুন্নত কোনগুলি? আমরা যেগুলি করি সুন্নত, আর অন্য তরিকার লোকেরা করে ওগুলি বিদাত, এর বেশি কিছু বুঝে না। তাদেরকে তাহলে আসল যেখানে রোগ আছে আসল রোগ থেকে শুরু করতে হবে চিকিৎসা। ছোটখাটো রোগ দিয়ে চিকিৎসা শুরু করলে কাজ হবে না। কারো রক্তই যদি খারাপ হয়ে যায় আর চামড়ায়, রক্ত খারাপ হয়ে যাওয়ার জন্য চামড়াতে পাঁচড়া ঘা, ঘায়ের উপরে শুধু মলম দিয়ে কাজ হবে না, হবে? হ্যাঁ, একসঙ্গে লোকেরা তো করে এরকম, আটানা চারানা দিয়ে ওই ফুটপাতে মলম পাওয়া যায়, দাঁত পাঁচড়ার মলম পাওয়া যায়, ওগুলো দেয়, কিন্তু ভিতরে যারা তার রক্ত খারাপ হয়ে গেছে, রক্ত টেস্ট করা উচিত ছিল তার, যার ফলে হয়তো ঘা ভালো হচ্ছে, এখানে ঘা ভালো হলে এখানে শুরু হয়ে গেল, এখানে ঘা ভালো এখানে শুরু হয়ে গেল, ঘা ভালো হয় না। তো ওইরকমই অবস্থা বিদাতি সমাজের, যেখানে বহু রকমের রোগ, ছোট রোগ বড় রোগ সব রকমের রোগ আছে, তখন বড় রোগের চিকিৎসা কি করতে হবে? কবর মাজার পীর এসব শিরক কুফরি ঢুকে আছে ব্রেনে, তা দূরে সরাইতে হবে। নামাজ পড়ে না, নামাজ পড়াইতে হবে। তারপরে যখন নামাজ ঠিক হয়েছে, তখন নামাজটা সংশোধন করে শুদ্ধ করে পড়াবার চেষ্টা করতে হবে। তখন ছোটখাটো মাসলা মাসাইলে তখন ঢুকতে হবে, আর প্রথমখানে ছোটখাটো মাসলা মাসাইলে ঢুকে গেলে আপনার বড় কথাগুলি শুনবে না, অথচ আপনি তাদের হিতাকাঙ্ক্ষী হয়ে ভালো কথা নিয়ে গেছিলেন, ভালো ইসলামের দাওয়াত নিয়ে গেছিলেন, সৌদি আরব দিয়ে শুনবে না। তো একেই বলা হচ্ছে কৌশল, হেকমত। কৌশল হচ্ছে যে গুরুত্বপূর্ণ কাজগুলি থেকে শুরু করা, গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু করা, এবং কোন কথা আগে বলতে হবে কোন কথা পরে বলতে হবে এই এই সম্পর্কে লক্ষ্য রাখা, খেয়াল রাখা। তাই বলছেন যে তোমরা কি চাও যে আল্লাহ এবং রসুলকে তারা মিথ্যা মনে করুক? বুঝতে পারবে না, তখন বলবে আল্লাহ রসুলই তো ভুল বলেছে, আউযুবিল্লাহ, অথচ ভুল আপনি করছেন। ওয়ারাওয়া আব্দুর রাজ্জাক আন মা'মার, ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি একজন মুহাদ্দিস ছিলেন, তিনি মা'মার থেকে, তিনি তাউসের ছেলে থেকে, তাউস এক তাবেঈ, এই তাউস তিনি বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নাহু রা রাজুলান, একবার সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক ব্যক্তিকে দেখলেন, কোন ব্যক্তিকে দেখলেন, ইনতাফাজা লাম্মা সামিয়া হাদিসান আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সিফাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, নবী সাল্লামের একটি হাদিস যখন শুনলেন, তিনি শুনলেন ইবনে আব্বাস থেকে, নবী সাল্লামের জামানাই নয় এটি, নবী সাল্লাম থেকে শুনলে তো সাহাবি হয়ে যেতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটি হাদিস বর্ণনা করলেন আল্লাহর নবী থেকে, বর্ণনা করে আল্লাহর গুণাবলী সম্পর্কে, সিফাত সম্পর্কে, তখন ওই ব্যক্তি ভয়ে কেঁপে উঠেছে। ইনতাফাজা মানে কেঁপে উঠেছে ভয়ে, থরথর করে। কেন কেঁপে উঠেছে? ইস্তিনকারান লিযালিক, আপত্তি করে, না হতে পারে না এটা। অনেক সময় দেখেছেন রাগ করতে, মানুষ যখন বেশি রেগে যায়, গরম হয়ে যায়, তখন কাঁপতে থাকে। হালকা ওজনের লোকেরা, যাদের রাগ খুব বেশি, তারা রাগলে কি হয়, কাঁপতে শুরু করে। তো সে সেই গুণগুলি শুনে, হাদিস শুনে মানতে রাজি না, কেমন কথা হইলো, কাঁপতে শুরু করেছে এরকম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আশ্চর্য কথা, ফাকাল মা ফারাক হাউলাই, এদের ভয় ভীতির কারণ কি? ফারাক মানে খৌফ, এদের ভয় ভীতির কারণ কি? আশ্চর্য কথা, ইয়া যে দুইন রিক্কাতান ইনদা মুহকামিহি, আল্লাহর মুহকাম স্পষ্ট কথা যখন শুনে তখন তাদের অন্তর নরম হয়। তাবেঈনদের জামানায়, তাবেঈনদের জামানায় অন্তর এদের নরম হয় যখন স্পষ্ট কথা শুনে। যখন অস্পষ্ট কথা যার অর্থ বুঝতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগবে, সূক্ষ্ম ব্রেন লাগবে, একটু ভালো করে বোঝার চেষ্টা, মনোযোগ সহকারে বুঝতে হবে কথাগুলি সূক্ষ্ম কথা চলছে, তখন তারা ধ্বংসে পতিত হয়। মানে বুঝতে চায় না, আর না বুঝলেই, না বুঝার কারণে অবুঝ অস্বীকার করে, আর অস্বীকার করলেই ধ্বংস হইল, ইমান ধ্বংস করলো। আর সবচাইতে বড় সর্বনাশ ধ্বংস হচ্ছে ধর্মকে, দিনকে ধ্বংস করা, ইসলামকে ধ্বংস করা। তো আশ্চর্য লাগে ওই লোকদের জন্য যারা স্পষ্ট কথা শুনলে তো মাশাআল্লাহ অন্তর নরম হয়। যদি বলি জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নাম মানে জান্নাত জাহান্নামে আল্লাহ পাক এই শাস্তি রেখেছেন, এই শাস্তি রেখেছেন জাহান্নামে, আর জান্নাতে আল্লাহ এই নিয়ামত রেখেছেন, এগুলি কথা হচ্ছে অস্পষ্ট কথা, সাধারণ মানুষ বুঝে। নিরক্ষর মানুষকে যদি বলেন যে ভাইরা আমার জান্নাতে সুন্দর সুন্দর হুর আছে, বুঝে না বুঝে না, কিন্তু জান্নাতের কিছু সূক্ষ্ম বর্ণনা আছে, যেসব সূক্ষ্ম বর্ণনা করলে জান্নাতেও আছে আপেল সেব আছে, জান্নাতেও আঙ্গুর আছে, হ্যাঁ জান্নাতেও আরো কিছু আছে, বহু নিয়ামত আল্লাহ পাকের ওয়ালাকুম ফিয়া মা তাশতাহুন ফুসুকুম, যখন এই 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 জিনিস, তাহলে দুনিয়াতে তো আঙ্গুর আছে, জান্নাত তো নহর আছে, দুনিয়া তো নহর আছে, জান্নাতেও মধু আছে, দুনিয়াতেও মধু আছে, কিন্তু দুই মধুতে এটা মূর্খ মানুষ হয়তো নাও বুঝতে পারে, মধু মানে এরকমই মধু হবে, মদ জান্নাতেও মদ আছে, এই মদ, এই মদ খেয়ে তো মাতলামি করে, তো জান্নাতে এরকম মাতলামি করবে নাকি? হ্যাঁ মূর্খ মানুষ এগুলো বোঝা, সূক্ষ্ম কিছু সূক্ষ্ম জ্ঞানের প্রয়োজন আবার আছে। আল্লাহ বলছে উতুবে মোতাশাবিয়া, শুধু নামে সাদৃশ্যতা আছে, ব্যাস, নামটা শুধু মদ, নামটা শুধু আঙ্গুর, নাম শুধু আম, হ্যাঁ নাম শুধু হচ্ছে এই এই নামগুলি, শুধু দুনিয়ার নাম আছে, কিন্তু স্বাদ, তার গুণ, তার বৈশিষ্ট্য মানুষের কল্পনাতেও আসেনি। দেখা তো দূরের কথা, শোনা তো দূরের কথা, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, কোনো মানুষের কল্পনাতে আসেনি, কল্পনার বাইরে। তো স্পষ্ট কথা শুনলে তাদের অন্তর নরম হয়, আর অস্পষ্ট কথা শুনলে তারা ধ্বংসে পতিত হয়, অস্বীকার করে বা সন্দিহান হয়ে ইন্তেহা। ওলাম্মা সামিয়াত কোরাইশ রাসূল আল্লাহ সাল্লাম, কোরাইশরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনতে পেল যে ইয়াজকুরুর রহমান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া রহমান, এ আল্লাহ, ইয়া রহমান বলেন, তখন আনকারু যালিকা, তারা অস্বীকার করল। বা এই ঘটনাটি হুদাইবিয়ার সন্ধির সময় হতে পারে, একাধিকবার হতে পারে। হুদাইবিয়ার সন্ধির সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে বললেন, যখন রহমান শুনলো মক্কার মুশরিকরা কোরাইশরা, তখন আনকারু যালিকা, অস্বীকার করল, হতে পারে না, রহমান মানবো না, রহমান মানবো না। দেখেন হিন্দুরা ওপরওয়ালা বলছে, আমরা তো বলছি আল্লাহ, আল্লাহ উপরে আছেন, ওহওয়ালা আলিউল আজিম, আলী মানে কি, যিনি সর্বোচ্চ, সবার ঊর্ধ্বে আছেন, আজিম মহান, যিনি যিনি আরশ আজিম আছেন, ওপরওয়ালা কথা মেনে নিবে আপনার, হ্যাঁ তারপরে যদি বলেন অলমাইটি, সর্বশক্তিমান বলেন, তাও মেনে নিবে। হ্যাঁ ইয়াহুদি না সারা মানে হিন্দু যাকেই বলবেন অলমাইটি সর্বশক্তিমান মেনে নিবে, কিন্তু যদি আল্লাহ, আল্লাহ বলবে কোন হিন্দু? রহমান, রহিম, খালেক, রাজ্জাক, তো ওই রকমই কুরাইশরা আল্লাহকে মানত, কিন্তু আল্লাহর রহমান নামটি মানত না, তারা জানত না। ফানজালাল্লাহু ফীহিম, আল্লাহ পাক তাদের সম্পর্কে আয়াত নাজিল করলেন, সূরা রাদের আয়াত নম্বর 30, ওয়াহুম ইয়াকফুরুনা বিররহমান, এরা রহমান নামটির সাথে কুফরি করে। তাহলে রহমান নামের সাথে কুফরি করলে যদি কাফের হয়ে যায়, তাহলে আল্লাহর অন্য কোন নামকে যদি কি অস্বীকার করে, তাহলে কাফের হবে না? হবে না, কাফের হয়ে যাবে। অস্বীকার করা ওলামারা বলেছেন দুই রকমের, একটা হচ্ছে অস্বীকার মানে ইনকার, কুফর, আমি মানি না। কেউ যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলীর খাতির, অন্য অন্য গুণাবলীগুলিতে আসি, আল্লাহ পাকের একটি গুণ হচ্ছে যে তিনি আরশে আজিমে সমাসীন। আল্লাহ পাক 7-8 আয়াতে উল্লেখ করেছেন, আর রহমান আল আরশ ইস্তাওয়া, আল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামি সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, আল্লাহ আরশে আছেন, আর আল্লাহর আরশ আছে জমিন, আসমান, সাত আসমান সবকিছুর উপরে। তাহলে আল্লাহ পাক রব্বুল সবার ঊর্ধ্বে, এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি এটা কেউ অস্বীকার করে বলছে আল্লাহ আরশে নেই, আল্লাহ সর্বস্থানে আছেন, তাহলে এটি হচ্ছে এক ফুরনবীর রহমান, যেমন রহমান নামটি অস্বীকার করে যদি কাফের হয়, তাহলে আল্লাহ আরো সে নেই, আল্লাহ সর্বস্থানে, হ্যাঁ সব কিছুতেই, তাহলে এটি হচ্ছে কুফর, কুফরি কথা, মুসলিম থাকবে না, কাফের হয়ে যাবে। কারো উপর ফতোয়া লাগানো নয়, কারণ এই দোষ যেহেতু আমাদের সমাজে আছে, সেই জন্য এতক্ষণ যখন কোরাইশদের কথা বললাম তখন কিন্তু কষ্ট লাগেনি, ঠিক কথা, মনে মনে আমি এটা অনুভব করছি, ঠিক না? কোরাইশদের কথা যখন বললাম, মাত্র একটি রহমান নামটিকে তারা অস্বীকার করেছে, তখন বললাম যে আল্লাহ বলছেন ওহম ইয়াকফুরুনা বিররহমান, রহমানের সাথে তারা কাফের হয়েছে, তারা কাফের হয়েছে। আপনারা সবাই একমত যে কুরাইশরা কাফের, কুরাইশ মুশরিকরা কাফের, আরবের মুশরিকরা সব কাফের হয়েছে, কারণ রহমানকে তারা অস্বীকার করেছে। কিন্তু আজকে ভারত উপমহাদেশের আশআরি মাতুরিদি মতবাদে বিশ্বাসীরা তারা বলছে আল্লাহ আরো সে সমাসীন নাই। সুফিরা পীরতন্ত্রে বিশ্বাসীরা সুফিরা বলছে যে না আল্লাহ সবকিছুতেই আছে, আল্লাহ ওলিয়া ওলিয়াতে হুলুল করেন, আল্লাহ আরো সে আজিমের নন, বা আল্লাহ মমিনের কলবে কবলে কলবে। আমাদের এক ভাই আছেন, প্রথম দিন যেদিন 5 বছর আগে এসেছিলেন, হ্যাঁ ফরিদ সাহেব কোথায় এসে জুমা মসজিদে দেখা করেছে, প্রথম দিন যখন এসছে একটু হুজুর টাইপের লোক, হুজুর টাইপের লোক আমাদের বেশি আগাছা, যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না, জানেই না, একবার খালি হয়ে আছে, কিচ্ছু নেই এখানে, একবার শূন্য কিচ্ছু নেই। কিন্তু যারা মাদ্রাসা পড়ে এসছে আর বেশি পড়েনি, আবার আর সঠিক পড়েনি, আর বেশি পড়লো ভুল পড়েছে, তো তাদের ব্রেনের অবস্থা ওই রকমই যেমন আমাদের দেশের ঘাসের জমি, চারণ ভূমি, যেগুলোতে গরু চড়া মাঠ, গরু চড়া মাঠ ঘাসে ভর্তি। ওই এলাকায় যদি চাষ আবাদ করতে হয় বড়ই কষ্ট, কিন্তু খালি জমি যেখানে ঘাস নেই চাষাবাদ করা খুব সহজ, তাই না? ঘাস টাস নেই, একবার লাঙ্গল চালালে ওখানে বীজ ছিটিয়ে দিলে আপনার ফসল হওয়া শুরু হয়ে যাবে। তো মোল্লা ধরনের লোকেরা, হুজুর ধরনের লোকেরা অল্পই পড়েছে, অল্প বিদ্যা, অথবা বেশি পড়লেও ভুল পড়েছে, দুই রকম কিন্তু আছে। একে তো অল্পই পড়েছে হয়তো কিছু, আবার কিছু পড়েছে বেশি পড়েছে, কিন্তু বেশিগুলি ভুল, সবগুলি ভুল পড়েছে প্রায়, বিশেষ করে আকিদার ক্ষেত্রে পড়েছে যে আল্লাহ সর্বস্থানে বিরাজমান, কুফরি কথা পড়েছে, আল্লাহ সবকিছুতে বিরাজমান, বা কলুবুল মুমিন আরশুর রহমান, প্রথম দিন আমি একটু পরীক্ষা করার জন্য বলেন তো আল্লাহ কোথায়, তো বলছে পট করে আরবিতে বলেছে, আবার বাংলায় উত্তর দেয়নি, বলছে কলুবুল মুমিন আরশুর রহমান। ওর সামনে কয়েকদিন আমি জিজ্ঞেস করেছি, বলেছিলেন না, বলছে হ্যাঁ বলেছি, অনেকে শুনেছেন হয়তো এটা, কলুবুল মুমিন আরশুর রহমান, মুমিনের কলব হচ্ছে রহমানের আরশ। তোমরা কোথায় 7 আসমানের উপর আরশের কথা বললো, ভুল, এখানে আরশ মজুদ, তাহলে আল্লাহর কতটি আরশ, এখানে তো মাসালে 180টা আরশ আছে, জুমার দিন প্রায় 170-180 জন এখানে আসে, 180 আরস তো বাঙালি আরসি, আর ফিলিপাইনে আরস তো ওইদিকে আছে, নিচে তালাতে গেলে আপনি ইন্দোনেশিয়া আরস পাবেন, ওখানে সকাল 9টা-10টার দিকে উর্দু আরস অনেক ছিল ওখানে সকালে, কেরালা আরস ছিল, তামিল আরস ছিল, তা আরস আরসের অভাব নেই। হ্যাঁ সুবহানাল্লাহ, আমাদের এক ভাই বলছেন তাহলে যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে, মানে যত কল্লা এতটি কল্লা, তাহলে অত ততটি আল্লাহ, কারণ আরো শতটি প্রত্যেকে আল্লাহ আল্লাহ আরো সার, প্রত্যেকে আরো আল্লাহ আছেন, তাহলে কতটি আল্লাহ হয়ে যায়। কত বড় শির কুফরি কথা যে মমিনের কলম আল্লাহর আরস। ফেরেশতারা যদি রহমান নামটিকে অস্বীকার করে কাফের হয়, তো কেউ যদি আল্লাহ আরসে নেই কলবে কলবে আছেন, তো কাফের হবে না? সর্বস্থানে বিরাজমান, সবকিছুতেই বিরাজমান, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, বাইরেও আছে, মার্কেটেও আছে, বাথরুমে আছে, আউযুবিল্লাহ, সব কিছু গাড়িতেও আছে, গাড়ির বাইরেও আছে, সব জায়গায় আছে আল্লাহ পাক, তুই কুফরি নয়? আল্লাহ বলছেন ওয়া হুয়াল আলী, তিনি সর্বোচ্চ, সবকিছুর ঊর্ধ্বে। আল্লাহ পাক রাব্বুল বলছেন যে আমিন তো মান ফিস সামায়, যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের ঊর্ধ্বে রয়েছেন, আকাশে মানে আকাশের ভিতরে সীমিত নয়, মানে আকাশে মানে আকাশের ভিতরে ধরবেন না, আকাশে ফি মানে এখানে উপরে, আলাস সামা, আমরা বলি আমরা গাছে চড়েছিলাম, মানে কি গাছের ভিতরে না উপরে? উপরে, গাছে চড়েছিলাম, তো ফি গাছে, যে এটা ফি এর অর্থ, তাহলে সবসময় ফি মানে মধ্যে হয় না, ওপরে হয়। ফেরাউন যখন বলেছিল, ওই জাদুকররা যখন সব মুসলমান হয়ে গেছিল, বলে ওয়ালা ওসাল্লিবান্নাকু ফি জুজুইন নাখলে, খেজুর গাছে তোমাদেরকে ফাঁসি চড়াবো, তো ফি বলেছিল, ফি জুজুইন নাখলে, খেজুর গাছের মধ্যে, তো ফাঁসি যে ঝুলায় খেজুর গাছের, খেজুর গাছের মধ্যে, কাণ্ডটার মধ্যে না ওপরে? ওপরে, তাহলে আলা জুজুইন নাখলে। এগুলি যারা ভাষাবিদ, যারা নাহু সার্ফ গ্রামার জানে, তারা বলেছেন ফি মানে আলা। তো এরকমই আল্লাহ পাক যে বলেছেন আমেন তো মানফিস সময়, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি আকাশে রয়েছেন, মানে আকাশের আলাস সময়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন, আকাশে রয়েছেন, আরো সে আজিমে রয়েছে, 7 আসমানের উপর আল্লাহর আরো কুরসি রয়েছে, যা সারা পৃথিবী সমস্ত আসমান জমিনকে ঘিরে রয়েছে। এই সম্পর্কে আপনার জ্ঞান, প্রশস্ত জ্ঞান হইতে হবে। আপনি সীমিত মনে করবেন না যে আল্লাহর বিশাল আকাশ দেখছে, যেদিকে তাকায় আকাশ আকাশ, আর ওপরে ছোট্ট কোনো একটা জায়গায় আল্লাহর আরশ আছে, আর তার ওপরে ছোট্ট একটা জায়গায় আল্লাহর কুরসি আছে, না এরকম ধারণা করবেন না। ওয়াসিয়া কুরসিয়া হুসামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির তাফসীর যদি জানতাম তো এরকম গোমরাহিতে আমরা লিপ্ত হইতাম না। আল্লাহর কুরসি 7 আসমান 7 জমিনকে পরিব্যাপ্ত ঘিরে আছে, কত বড় আল্লাহ পাকের কুরসি, ওয়াসিয়া ঘিরে রয়েছে, কুরসিয়হু তার কুরসি, আল্লাহর কুরসি, আসসামাওয়াতে আসমান সমূহকে, আসমানগুলিকে, ওয়াল আরজ এবং জমিনকে, আর জমিনের মধ্যে আটলান্টিক, প্রশান্ত, ভারত মহাসাগর, সমস্ত মহাসাগর আর সাগর আর নদী আর স্থল জল সবকিছু রয়েছে, সবকিছুই আল্লাহ পাকের কুরসি, ঘিরে রয়েছে। তো এইভাবে আল্লাহ পাকের বেশ কিছু গুণাবলী আছে, আল্লাহর একটি গুণাবলী হলো তাহলে আল্লাহর আরো সে সমাসীন হওয়া। এইরকমই আল্লাহ পাকের গুণাবলীর মধ্যে আল্লাহ পাকের কথা বলা, আল্লাহ পাক কথা বলেন না বলেন না, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন আল্লাহ, কোরআন বলছে ওয়াকাল্লাম আল্লাহু মূসা তাকলিমা। বিদাতীরা বলছে আল্লাহ কথা বলেননি মূসার সাথে, আল্লাহ কথাকে সৃষ্টি করে দিয়েছিলেন গাছে আর গাছ থেকে আওয়াজ আসছিল, হাস্যকর কথা। এইভাবে তারা অস্বীকার করেছে আল্লাহর কথা বলার গুণকে, কালাম কালামুল্লাহ আল্লাহর কথা, এটি হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর কথা বলা। দেখেন আপনার গুণ, আপনি কথা বলতে পারছেন, আরেকজন বোবা কথা বলতে পারে না, তাহলে ওই গুণ থেকে সে বঞ্চিত। সুবহান আল্লাহ, কেমন ভাবে মানব জাতি আছেন, মুসলিম বিদাতপন্থীরা গুমরা হয়েছে যে মানুষকে বাকপটু বলে, মানুষ কথা বলতে পারে, আর যে আল্লাহ বাকশক্তি দিলেন আমাদেরকে তিনি বোবা কথা বলেন না, কথা সৃষ্টি করেন, কথা বলতে পারেন না, বুঝতে পারছেন? আমি এমন ভাবে বোঝাবার চেষ্টা করছি যে সাধারণ মানুষের বুঝতে পারেন। এইভাবে মুতাজিলা আর এরকম বিভিন্ন ফিরকাগুলি অস্বীকার করেছে। আশআরি মাতুরিদি মতবাদ, আল্লাহ পাকের চেহারা নেই, ওজুন মানে আরবি ভাষায় চেহারা, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সূরা রহমানে আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ওয়াজহুন মানে কি? প্রত্যেক বস্তু ধ্বংসশীল আল্লাহর সত্তা ছাড়া, কিন্তু এখানে সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহুন দিয়ে, চেহারা দিয়ে। যেমন আমি বলছি যে জামান ভাই আপনার চেহারা অনেক দিন থেকে দেখিনি, তার মানে কি? পা দেখেছিলাম, হাত দেখেছিলাম, হ্যাঁ মানে আপনাকে দেখিনি। তাহলে এক ব্যক্তিকে উদ্দেশ্য করি, কিন্তু তার একটা শ্রেষ্ঠ অংশকে বলি যে ভাই আপনার মুখটা অনেকদিন থেকে দেখিনি। আমার দেশের মহিলারা বলে বাবারে 5 বছর ধরে তুই আছিস, কতদিন থেকে তোর মুখটা দেখিনি রে, বলে না মানে মুখ দেখিনি, আর বাকি হাত পা, হাত পা সব দেখিয়ে দিয়েছেন মাকে নাকি? কখনো না, তোর মুখটা যদি একটু দেখতে পেতাম বাবারে, টেলিফোনে বলে না, অনেকের মা খালারা বলে বাবারে তোর মুখটা যদি একবার দেখতে পেতাম ভাই, বাবারে মুখটা দেখতে পেতাম, আপনার হাত পা দেখতে চাই না, বডি দেখতে চাই না, না চুল দেখতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতকে উদ্দেশ্য করা হয়েছে তার ওজহ চেহারা দিয়ে। আপনার মুখের কথা কেন বলা হচ্ছে, মুখমণ্ডল চেহারার কথা কেন বলছে আপনার আপনজনেরা? কারণ আপনার মুখ আছে বলে, মুখমণ্ডল চেহারা আছে বলেই। ওইরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজহ আছে, সেই জন্য আল্লাহ পাক তার ওয়াজহ মুখমণ্ডলের কথা বলে তার সত্তাকে উদ্দেশ্য করেছেন। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রব একমাত্র থাকবেন আর বাকি পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। তো এইভাবে যে ব্যক্তি আল্লাহর চেহারাকে অস্বীকার করলো, আশআরি মাতুরিদি মতবাদ, আর এরাই হচ্ছে আমাদের উপমহাদেশের আলেম ওলামা। সাধারণদের কথা শুধু নাই, তারা বলছে আল্লাহর চেহারা মানে আল্লাহর সত্তা, আল্লাহর চেহারাই নেই। আল্লাহ আমাদেরকে চেহারা দিলেন, এত সুন্দর করে চেহারা দিলেন, কত সুন্দর লাগছে দেখতে, নুরানি সব চেহারা, তাদের ভাষায় না, অবশ্যই মমিনের চেহারাই নুরানি, এতে কোনো সন্দেহ নেই। নামাজির চেহারা অবশ্যই নুরানি, মানে আলোকিত চেহারা, উজ্জ্বল চেহারা, এত সুন্দর উজ্জ্বল উজ্জ্বল চেহারা, আলহামদুলিল্লাহ কলিমা পড়ার চেহারা আল্লাহ পাক দিলেন আমাদেরকে, আর আল্লাহরই চেহারা নেই, আল্লাহরই মুখমণ্ডল নেই, আশ্চর্য কথা। আল্লাহ পাক এত সুন্দর হাত দিলেন, কত সুন্দরকে ধরছেন, খাচ্ছেন, কাজকর্ম করছেন, আল্লাহর হাত নেই। আল্লাহর হাত মানে বলছে কুদরত, ক্ষমতা। তো এক ধরনের কুফরি হচ্ছে অস্বীকার করা, আল্লাহর হাত মানি না, আল্লাহর চেহারা মানি না, এ মানি না যারা বলবে কাফের। আর আরেক দল হচ্ছে যারা ইনকার ও তাউইল, তারা মানি না বলে না, বলে আমরা এর অর্থ আলাদা, একটু অর্থ বিকৃত, তাউইল করে, তাউইল করে। এই তাউইলের ক্ষেত্রে ওলামারা বলেছেন যদি আরবি ভাষাতে ওর অর্থ দুটি অর্থ হয়, ওই শব্দটির অর্থ যদি দুটি হয়, একটা অর্থ হাত মানে হাত, আর একটা অন্য অর্থ যদি হয়, আর অন্য অর্থ দূরের অর্থ নেই কাছেরটা বাদ দিয়ে, তাহলে সে বিদাতি, ছোট কুফুরি বলা যেতে পারে, কিন্তু বড় কুফুরি, ইসলাম থেকে বহিষ্কৃত হবে না, বহিষ্কৃত হবে না। আর যদি এইরকম অর্থ না থাকে, আরবি ভাষাতে এর অর্থই হয় না, ওজন মানে চেহারাই হয়, আর কোনো অর্থ হয় না, হাত মানে হাত হয়, অন্য কোনো অর্থ হয় না, তাহলে আর তার যদি বিকৃত অর্থ করে, দূরের অর্থ করে, তাহলে সেই ব্যক্তি আসলে কাফের হয়ে যাবে। হাতের ক্ষেত্রে একটা অর্থ আমাদের ভাষাতে হয়, বাংলা ভাষায় একটু আর একটু বোঝাবার চেষ্টা করি এই বিষয়টিকে, কি অর্থ হয়? হ্যাঁ, হাত মানে ক্ষমতা হয়, হাত মানে ক্ষমতা হয়, হাত মানে হাতও হয় আর হাত মানে ক্ষমতা হয়। আমাদের দেশে কোনো ঘটনা ঘটে গেলে, চুরি ডাকাতির ঘটনা বা খুনের ঘটনা হলে, এই খুনের পিছনে অমুকের হাত আছে, অমুক নেতার হাত আছে, বলে না হাত আছে মানে কি? ও হাত বাড়িয়ে দিয়েছিল নেতা, হ্যাঁ মন্ত্রী ভবন থেকে না, মানে ও লাগিয়েছে, লোক লাগিয়েছে, ওর ক্ষমতা ব্যবহার, মারো আমি আছি পিছনে, কেস টেস হলে, থানা পুলিশ হলে আছি পিছনে, সাপোর্ট। তো এই অর্থটা তাউইলের অর্থ, বিকৃত অর্থকে দূরের অর্থ, দুটো দুই অর্থে, আর আরবি হাত ইয়াদ শব্দটি বা হাত শব্দটি ব্যবহার হয়। কেউ যদি হাতের অর্থ হাত না করে যদি ক্ষমতা বলে, যেমন আমাদের দেশে অনেকে বলে আল্লাহর হাত মানে কুদরতি হাত, আল্লাহর হাত মানে কুদরতি হাত, তাহলে তাকে বড় কাফের বলা যাবে না, সতর্ক সাবধান, কাউকে কুফরি বলতে একটু সতর্ক সাবধান। তখন কি বলবো, সে বিদাতি, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন, এমনকি আইম্মা আরবা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক আহমদ, তারা এইরকম বিকৃতি ঘটাননি, হাত মানে কুদরত, কুদরতি হাত এই ব্যাখ্যা করেননি। আর এর দলিল প্রমাণ ইমাম আবু হানিফা থেকে বলি, সাহাবায়ে কেরামের জামানায় স্পষ্ট, তাবেইনদের জামানায় স্পষ্ট, তাবা তাবেইনদের জামানায় ইমাম আবু হানিফার কথাই বলছি। ইমাম আবু হানিফার একটি কিতাব আছে ফিকহে আকবর, আছে আমার কাছে আরবিতে, বাংলায় অনুবাদ একজন করেছিলেন, কিন্তু খুব সুন্দর টাইপ দেখিনি, দেখেছি একবার আমি বইটি বাংলায়, আর খুব সুন্দর ইয়ে হয়নি, মানে ছাপা হয়নি, তো আরবিতে বইটি ছেপেছে, যে বইটির নাম আছে ফিকহে আকবর। তাতে ইমাম আবু হানিফা বলছেন, আর কয়েকবার আমি গত বছর বা তার আগের বছর এখানে কিতাবটি নিয়ে এসে পড়ে শুনিয়েছি, তিনি বলছেন ওয়ালিল্লাহি ইয়াদুন, আল্লাহর হাত রয়েছে। কি বলছেন ইমাম আবু হানিফার মতলে বলছেন আল্লাহর হাত রয়েছে। ওয়ালা নাকুলু আল ইয়াদ বিমান আল কুদরা, আর আমি একথা বলবো না যে হাত মানে কুদরত ক্ষমতা, কুদরতি হাত, বরং হাত মানে আল্লাহর হাত, বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল যে হাতের কাছের অর্থ হচ্ছে হাত, এটা নেব, দূরের অর্থ নেব না। কে বলেছেন? ইমাম আবু হানিফা পর্যন্ত বলেছেন। তাহলে দুঃখের বিষয়, যারা নিজেদেরকে হানাফি মুকাল্লিদ বলে আর আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফাকে বাদ দিয়ে শুধু ফেকার মাসলা মাসাল নিল, আর বাকি নিতে গেল আবু মানসুর মাতুরিদি বা আবু হাসান আশারির ওই বিদাতি কথাবার্তা, বিকৃত কথাবার্তা নিতে গেল, আর সঠিক দিনের কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা ইকরামরা বলেছেন, তাবেইনরা বলেছেন, চার ইমাম বলেছেন, ইমাম আবু হানিফার মতো স্বয়ং বলেছেন, সেই কথাকে অস্বীকার করলাম। আল্লাহর হাতকে মানতে রাজি না, আল্লাহর চেহারা মানতে রাজি না, হ্যাঁ, তাহলে এটি হচ্ছে কি, বিদআত। তবে এই ক্ষেত্রে কুফুরিও আছে, কেমন করে? আল্লাহ পাক কোরআনে শুধু এক হাতের কথা বলেননি, দুই হাতের কথা বলেছেন, বালিয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হস্ত প্রশস্ত, উন্মুক্ত, উদার, খোলা আল্লাহ বলছেন। ইহুদিরা যখন আল্লাহকে গালমন্দ দিয়েছিল, দুষ্ট দুরাচার, আল্লাহ সম্পর্কে চরম বেয়াদবি করেছে, তারা বলেছিল ইয়াদুল্লাহে মাগরুল, আল্লাহ বড় বকি, যখন খেতে পেত না ইহুদিরা, কালমার্সের মতো, কালমার্স সবচেয়ে গরিব ছিল, জানেন কিনা, কালমার্সের যারা জীবনে পড়েছে, খেতে পেত না, খেতে পেত না অনাহারে, আর ইতিম হয়ে যখন লালিত পালিত হইল, তখন অন্তরে শত্রুতা সৃষ্টি হলো পুঁজিবাদীর বিরুদ্ধে, বর্জুয়াদের বিরুদ্ধে, শুনেছেন না বর্জুয়া পুঁজিবাদীদের কথা, এদের বিরুদ্ধে তার শত্রুতা সৃষ্টি হলো, আমি খেতে পাই না, পড়ার খরচ পাই না, খাতা কলমের পয়সা নেই, আমার বাড়ি নেই, ঘর নেই, আর এরা কোটি কোটি পয়সা টাকা নিয়ে এরা ভোগবিলাস হচ্ছে, এদের কাছ থেকে ছিনাইতে হবে, এই পুঁজিবাদীদের কাছ থেকে ধন সম্পদকে ছিনিয়ে নিতে হবে। যখন ইউরোপে দেখছিল সে যে পুঁজিবাদীরা ভোগ বিলাস করছে, আমি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছি, লাভ জুতো খেয়ে বেড়াচ্ছি, কেউ আমাকে এক দানা খেতে দিচ্ছে না, তখন সে আন্দোলন শুরু করলো, একটু পড়ে শুনে ব্রেইন মানুষ ছিল, আন্দোলন শুরু করলো যে এই পুঁজিবাদীদের পুঁজিগুলিকে ছিনিয়ে নিয়ে আসো, আর এই সম্পদের মালিক কেউ না, সম্পদের মালিক হচ্ছে সরকার, সরকার যার নাম হচ্ছে কমিউনিজম, হ্যাঁ, ইশতেরাকিয়াত আরবিতে, সবাই শরিক আমরা, আরবিতে এই জন্য কমিউনিজম বলা হয় ইশতেরাকিয়াত, সইয়া মানে আমরা সবাই, সবাই এর মালিক, জনসাধারণ সবাই মালিক, আপনার বাড়ির মালিক সবাই, সরকার, সরকার যাকে ইচ্ছা তাকে দেবে, আপনার টাকা পয়সা, ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবকিছুর মালিক সরকার, আর সরকার যাকে ইচ্ছা তাকে দেবে, খেতে দেবে, ব্যাস। এ হচ্ছে কমিউনিজমের থিওরি, আপনি কোটি কোটি টাকার মালিক, এক পয়সার মালিক না, ব্যক্তি মালিকানা আপনার নেই, কমিউনিজমে, কার্ল মার্ক্সের থিওরি, সব কিছুর মালিক হচ্ছে সরকার, আপনাকে রেশনে আপনাকে খেতে দেবে, ওই গরিবকে খেতে দেবে, সবকে খেতে দেবে। আমি এর উদাহরণ এর আগে বারবারই দিয়েছি, এরকম যে গলা কাটার উদাহরণ, হ্যাঁ, যে এত বড় কেন, কোটি কোটি টাকার মালিক কেন হয়ে গেছো, এত পুঁজিপুঁতি কেন হয়ে গেছো, তোমরা এই সব টাকা পয়সা নিয়ে থাকবে, আর আমাদের কাছে কিছু থাকবে না, না গলা কেটে নেবো, গলা কেটে তোমাদেরকে আমাদের সমান করবো, ঠিক আছে? আর ইসলাম বলছেন না, এটা জুলুম, ব্যক্তি মালিকানা ওরা আছে, কোটি টাকার মালিক সে হালাল উপায় করেছে, অন্যায় করে, কারো চুরি করেনি, ডাকাতি করেনি, আত্মসাত করেনি, সে পানিশমেন্ট পাবে না, আর তার মালিকানা ঠিক আছে, তাহলে গরিব যা খেতে পায় না কি করতে হবে, যে পায়ের নিচে ইঁট দাও, হ্যাঁ, পায়ের নিচে ইঁট দাও, মাটি দাও, দিয়ে উঁচা করে একে, অর্থাৎ জাকাত দাও তাকে, সাদকা করো, দান খেরাত করে, দিয়ে উঁচা করে একে, গরিবকে সুখী করো, এর ব্যবসা বাণিজ্যতে একটা লাগিয়ে দাও, কোনো কাজে লাগিয়ে দাও একে। সেই জন্য এক শ্রেণীর ইসলাম বিরোধী শক্তি মুসলিম, যারা বলে যে ইসলামে কমিউনিজম আছে, ভুল কথা, কমিউনিজম গলা কাটা, মার্ক্সবাদের মতবাদ হচ্ছে গলা কাটা মতবাদ, আর ইসলাম হচ্ছে যে না, মানুষের পায়ের তলে মাটি দিয়ে, ইঁট দিয়ে, পাথর দিয়ে উঁচা করা, সাহায্য করা, এ হচ্ছে ইসলাম। তো কি বলতে গিয়ে এতদূর আসলাম, আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই হাতের কথা, দুই হাতের কথা শেষ হয়নি কথা, আল্লাহ পাকের দুই হাতের কথা কোরআনে আছে। ইয়াহুদিরা বলেছিল আল্লাহর হাত খুব বখিল হাত, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত মুষ্টি বেঁধে রেখেছে, দিতেই চায় না আল্লাহ খেতে আমাদের। আল্লাহ বলছেন যে লয়েনু বিমা কালু, আল্লাহর লানত অভিসম্পদ রয়েছে ইহুদীদের উপর যারা এরকম কথা বলে আল্লাহর হাত বড় বখিল কৃপণ হাত, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত প্রশস্ত উদার, ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ ইচ্ছা করছেন খরচ করছেন ব্যয় করছেন দিচ্ছেন উদার। আল্লাহর কাছে চাইতে জানতে হবে, আল্লাহর কাছে নিতে জানতে হবে, কর্ম করতে হবে, কর্ম করেন সঠিক উপায়ে হালাল উপায়ে এবং আল্লাহর কাছে চান যে আল্লাহ তুমি তোমার নিয়ামত দান করো, দুনিয়া এবং আখেরাতের নিয়ামত দান করো, কর্মের সাথে আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে। তো এখানে দুই হাতের কথা, দুই হাতের কথা যখন বলা হবে তখন হাত মানে কি আর কুদরত হবে ভাই? বাংলা ভাষায় কেউ যদি বলে কোন একটা খুনের ঘটনা, ওই উদাহরণটাই দিই, কোন একটা খুনের ঘটনা হয়েছে আর যদি বলে যে এই খুনের পিছনে অমুক নেতার হাত আছে তাহলে চলবে, কিন্তু যদি বলে অমুক নেতার দুই হাত আছে তো লোক হাসবে না যে কোন বাংলা বলুরি, হ্যাঁ দুই হাত আছে একবারে, তাহলে বোঝা গেল দুই হাত মানে দুই হাতই হয়, দুই হাত মানে দুই ক্ষমতা হয় না, দুই হাত মানে কোন জায়গায় দুই ক্ষমতা হয় না। সুতরাং আল্লাহ যখন দুই হাতের কথা কোরআনে কারিম বলেছেন তাহলে আল্লাহর হাকিকি হাত আছে। তবে আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো, আল্লাহর জন্য যেমন উপযোগী, আল্লাহর সায়ানে শান, উর্দুতে বলে সায়ানে শান, মানে আল্লাহর শান যেমন, আল্লাহ যেমন তেমন আল্লাহর হাত, কারো সাথে তুলনা চলবে না, যাকে কাইফিয়াত বলা হয় ধরন সাদৃশ্য, কারো সাথে নেই, লাইসা কামিসলিহি শাই। আমাদের দেশের বিদাতির আবার এই আয়াত পড়ে যে আপনার কেমন করে বলছেন আল্লাহর হাত আছে চেহারা আছে, আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, এখানে কি আল্লাহর হাতকে অস্বীকার করা হয়েছে, সাদৃশ্যকে অস্বীকার করা হয়েছে? আল্লাহর হাত এই মানুষ তোমার মতো নয়, কোন সৃষ্টির মতো নাই, কিন্তু তার সাথে সাব্যস্ত করা হয়েছে, ওয়াসামি তিনি শোনেন, শোনেন তিনি, বাসির তিনি দেখেন, আল্লাহর শোনার ক্ষমতা রয়েছে, মানুষের ক্ষমতার মতো নয়, সীমিত ক্ষমতা নয়, অসীম ক্ষমতা রয়েছে শোনার, দেখার ক্ষমতা রয়েছে, অসীম ক্ষমতা রয়েছে দেখার আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহর তাহলে গুণকে সাব্যস্ত করা হয়েছে সামি বাসির দিয়ে, এবং সাদৃশ্য হওয়াকে, তুলনা করাকে অস্বীকার করা হয়েছে, তুলনা করবেন না কারোর সাথে, যেমন অস্বীকার করা কুফুরি তেমনি তুলনা করা কুফুরি। তাহলে এই হাতের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে কেউ যদি বলে আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নাই যেমন কুফুরি, তেমনি কেউ যদি আল্লাহর হাত মানুষের মতো বা অন্য কোন সৃষ্টির মতো, আল্লাহর চেহারা দেখতে মানুষের মতোই, তাহলে সেই ব্যক্তি কি করবে, সেও কুফুরি করবে, কারণ আল্লাহকে তার মখলুক অসহায় দুর্বল সৃষ্টির সাথে তুলনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন, শিরক বিদাত থেকে, কুসংস্কার থেকে, পাপের কাজ থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার জন্য তৌফিক দান করেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।